ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বর্তমানে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের কমান্ডার রোববার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভারতের সাম্প্রদায়িক বিভেদ ক্রমশই মাথা চাড়া দিচ্ছে, তার বিপদ নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন।
পরমাশিস ঘোষ রায়।
দিল্লির হাউস খাসে হামলা চালাতে পারে জঙ্গিরা, বিদেশিদের উপর নজর রাখছে রাজ্য প্রশাসন।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নাসরিন কুইন। ইরাকের সেনাবাহিনী মসুল শহরের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে গ্রহণ করেছে এবং ইরাক ইসলামিক স্টেটকে পরাজিত করার কথা ঘোষণা করেছে। রবিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ হায়দার আল আবাদি মুক্ত মসুল শহরে পৌঁছে গেছেন এবং এই মহান বিজয়ের জন্য বীর যোদ্ধাদের এবং ইরাকি জনগণকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু উৎসবের সময়ও লড়াই চলে এবং বন্দুকের শব্দ শোনা যায় মসুলে। ওই বিবৃতি যখন প্রকাশিত হয় তখনও বিমান আক্রমণ হচ্ছিল। ইরাকি বাহিনী পুনরায় মসুলের নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে অভিযানে জোট বাহিনীর বিমান হামলার ও স্থল অভিযানের সাহায্য নেয়। তিন বছর আগে ইসলামিক স্টেট যেসব এলাকা দখল করে তার মধ্যে মসুল হচ্ছে সবচাইতে বৃহত্তম শহর। অতি কট্টর ওই গ্রুপ ইরাক ও প্রতিবেশী সিরিয়ার দখলকৃত অংশে খেলাফত ঘোষণা করে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রবিবার কিয়েভে তার প্রথম সরকারি সফরের সময় বলেছেন যে যুক্তরাষ্ট্র রাশিয়াকে বলেছে পূর্ব ইউক্রেনে সহিংসতা হ্রাস করার লক্ষ্যে তাদেরকে প্রথম পদক্ষেপ নিতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশঙ্কোর সঙ্গে বৈঠকের পর টিলারসন ওই মন্তব্য করেন। পূর্ব ইউক্রেনে সংঘাত অবসানে এবং অব্যাহত সংস্কার প্রচেষ্টায় সমর্থন দেওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদানের বিভিন্ন উপায় নিয়ে টিলারসন ও পোরোশঙ্কো আলোচনা করেন। টিলারসন মিনস্ক চুক্তির বিষয়ে উল্লেখ করে বলেন, আমি এই বিষয়ে আস্থাবান যে যতক্ষণ সকল পক্ষ ওইসব লক্ষ্য অর্জনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আমরা অগ্রগতি সাধন করতে পারব। মিনস্ক চুক্তির অধীনে মস্কো এবং কিয়েভ ২০১৫ সালে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করে। একটি নামকরা পত্রিকার সংবাদে বলা হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে কম্পিউটার হ্যাকাররা যুক্তরাষ্ট্রে পারমাণবিক ও জ্বালানি উৎপাদন কোম্পানির নেটওয়ার্কে প্রবেশ করেছিল তারা রাশিয়ার সরকারের পক্ষে কাজ করেছে। শনিবার দিনের শেষ ভাগে ওয়াশিংটন পোস্ট এক সংবাদে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বলেছেন তারা নিশ্চিত হয়েছেন যে ওই হ্যাকাররা রাশিয়ান সরকারের জন্য এ কাজ করেছে। সাইবার আক্রমণের ফলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কার্যক্রম বিঘ্নিত না হওয়ায় রাশিয়ার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। জুন মাসের শেষ দিকে ইউএস হোমল্যান্ড সিকিউরিটি এবং এফবিআই জ্বালানি উৎপাদন কোম্পানিগুলোকে জানিয়েছিল যে হ্যাকাররা পারমাণবিক জ্বালানি উৎপাদন কেন্দ্র এবং জরুরি পরিকাঠামো বিভাগে আক্রমণ করেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। রবিবার দুপুরে সরকারি বাহিনী এবং বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হয়। ৬ বছরের যুদ্ধের একটা শান্তিপূর্ণ সমাধান অর্জনের লক্ষ্যে এটা ছিল সর্বসাম্প্রতিক আন্তর্জাতিক প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ওই চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করে। বর্তমানে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস জুনিয়র রবিবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাক্ষাৎকালে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
এছাড়াও অ্যাডমিরাল হ্যারি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু ইসরারের সাথে পৃথকভাবে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। দুই দেশের সামরিক সদস্যদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, খাক।
2002 সালে অর্থাৎ 15 বছর আগে ভারতে মুসলিম জনসংখ্যা যখন 15 কোটি, মার্কিন প্রেসিডেন্ট বুশ ভারতের প্রশংসা করে বলেছিলেন, সারা পৃথিবী যখন জঙ্গি ইসলামের দাপটে অস্থির, ভারতে সে সমস্যা নেই। অর্থাৎ ভারত রাষ্ট্রে মুসলিমদের বিশ্বাস করাতে পেরেছিল এ দেশ কেবল হিন্দুদের নয় মুসলিমদেরও, কিন্তু এখন আর সে কথা বলা শক্ত। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
যেমন মাথাচাড়া দিচ্ছে হিন্দুদের গোরক্ষা বাহিনী, যারা যখন তখন সন্দেহ বসে পিটিয়ে মারতে পারে মুসলিমদের, অন্যদিকে মুসলিম জঙ্গিরাও বিস্ফোরণ ঘটাচ্ছে স্রেফ ধ্বংসের উদ্দেশ্যে। এখনো দুই সম্প্রদায়ের অতি ক্ষুদ্র অংশই সাম্প্রদায়িক হয়ে উঠেছে ঠিকই, কিন্তু পারস্পরিক ঘৃণার বীজ বপন করে ব্যাপক দাঙ্গা বাঁধিয়ে হিংসা ছড়াতে ওই ক্ষুদ্র সংখ্যাই তো যথেষ্ট। এক ধর্মের সন্ত্রাসবাদ উস্কানি দেয় অপর ধর্মের সন্ত্রাসবাদকেও। তেমনটি ঘটতে থাকলে ভারতবর্ষের ঐক্যই কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে। এখনই উদারপন্থী বুদ্ধিজীবীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে না দাঁড়ালে দুর্যোগের মেঘ ঘনাবে দেশের আকাশে, এমনটাই বিভিন্ন স্তরে আশঙ্কা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার শিগগিরই কাজ শুরু করবে বলে বাংলাদেশ সরকারকে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
মিয়ানমারে 5 দিনের এক সফর শেষে রোববার ঢাকায় পৌঁছার পর UNHCR প্রধান ফিলিপ্পো গ্রান্দি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এমন কথা বলেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ফিলিপ্পো গ্রান্দি তাকে বলেছেন, মিয়ানমার সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। এর আগে UNHCR প্রধান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন, যখন রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। দীর্ঘ এই বৈঠকে রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করতে মিয়ানমারের প্রতি বাংলাদেশের আহ্বানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্দি সহমত প্রকাশ করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সোম তিনি যাবেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে, সেখানে রোহিঙ্গাদের সাথে থাকবেন তিনি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধকে ঘিরে তৈরি হয় আজ অশান্তির আবহ। সাত সকালে ভাঙচুর হয়েছে সরকারি বাস ও লরি। পরিস্থিতি সরেজমিনে দেখতে আগামীকাল চোপড়া যাচ্ছে বিজেপির প্রতিনিধিদল। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ সকাল 6:30 নাগাদ রায়গঞ্জের নেতাজি মোড়ে 34 নম্বর জাতীয় সড়কের ওপর দুটি বাসে বিজেপি কর্মী সমর্থকরা যাত্রী নামিয়ে দিয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ। বাস দুটি দুর্গাপুর ও কলকাতা যাচ্ছিল। এছাড়া শিলিগুড়ি মোড়ের কাছে ভাঙচুর চালানো হয় একটি লরিতেও। হেমতাবাদ রাজ্য সড়ক ও ইসলামপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল, তবে বেলা 11টার পর দুটি রাস্তাতেই যান চলাচল শুরু হয়। পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে জোর করে দোকান বন্ধেরও অভিযোগ ওঠে। অশান্তির অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে 200 জনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ প্রশাসন। প্রসঙ্গত বলা যেতে পারে, গতকাল বিজেপির কর্মসূচি চলার সময় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মিছিল লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অরেন সিংহ নামে এক ব্যক্তির। তারই প্রতিবাদে আজকের এই বন্ধ পালিত হয় বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যে দুই চিকিৎসক, পশ্চিমা চিকিৎসক, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী লিউ জিয়াওবোকে দেখতে শনিবার চীনের একটি হাসপাতালে গিয়েছিলেন, তারা জানিয়েছেন জিয়াওবোকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার এখনও সময় রয়েছে। যদিও জার্মানি ও যুক্তরাষ্ট্রের ওই দুই ডাক্তার বলেছেন, যত দ্রুত সম্ভব বিদেশে চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা প্রয়োজন। লিউ জিয়াওবো এবং তার পরিবার জার্মানি অথবা যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য যেতে চান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ব্যাপক দাবানলের মোকাবেলা করছে অগ্নি নির্বাপক কর্মীরা। ওই রাজ্যে তাপমাত্রা রেকর্ড মাত্রায়। শনিবার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে লস অ্যাঞ্জেলেসে সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস বা 95 ডিগ্রি ফ্যারেনহাইট। ওই তাপমাত্রা 131 বছর আগের 1886 সালের রেকর্ড ভঙ্গ করে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। প্রসবকালীন জটিলতার কারণে কোনো কোনো মায়ের ফিস্চুলা বা জননেন্দ্রিয়ে ক্ষত সৃষ্টি হয়ে থাকে এবং পরবর্তীকালে যা কিনা নিদারুণ দৈহিক মানসিক ক্ষতি এবং পরিণতিতে সামাজিক সংকটও তৈরি করতে পারে। ফিস্চুলা কেন হয়, তার প্রতিকার কি হতে পারে ইত্যাদি নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশের কক্সবাজার এলাকার হোপ ফাউন্ডেশন এবং হোপ হাসপাতালের চিকিৎসক, ফিস্চুলা অস্ত্রোপচার সংশ্লিষ্ট শল্য চিকিৎসক মায়ামি প্রবাসী ডক্টর ইফতেখার মাহমুদের সাথে। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে কথা বলেছেন সরকার কবির উদ্দিন।
ডক্টর ইফতেখার মাহমুদ, আমরা জানি যে আপনি মূলত শিশু রোগ চিকিৎসা বিশেষজ্ঞ, তো আপনি সেখান থেকে অস্ত্রোপচারে এবং আরও বিশেষ করে ফিস্টুলার অস্ত্রোপচারে কিভাবে এলেন?
বাংলাদেশের কক্সবাজার অঞ্চল থেকে আমি এসেছি, আমি ওখানেই বড় হয়েছি এবং ওখানে একটা আমি আমেরিকাতে আসার পরে আমি আমার রেসিডেন্সি করলাম, তারপরে আমি চাকরি জীবন শুরু করলাম মায়ামিতে। তারপরে আমি একটা অর্গানাইজেশন বিল্ড করি, একটা অর্গানাইজেশন স্টার্ট করি, এর নাম হচ্ছে হোপ ফাউন্ডেশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন অফ বাংলাদেশ। আমি এটা করলাম, আমার একটা সবসময় একটা স্বপ্ন ছিল যে একটা দেশের জন্য কিছু করা বাংলাদেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে, যেহেতু আমি ওখানে বড় হয়েছি এবং ওখানে আমি দেখেছি হেলথ সিচুয়েশন, যে বিশেষ করে গ্রামের মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য যে একটা ডিফিকাল্টি, এটা আমি ওই জন্যই ওইটাকে একটু এই করা যায়, অ্যাড্রেস করার জন্যই আমি অর্গানাইজেশন শুরু করি, নাম হচ্ছে হোপ ফাউন্ডেশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন অফ বাংলাদেশ। তো ওইটা মেইনলি আমি আপনার হেলথ সেন্টার করে, তারপর বিভিন্ন হেলথ ক্যাম্পের মাধ্যমে, পরে একটা হসপিটাল আমরা স্টার্ট করি 2005-এ, এটার নাম হচ্ছে হোপ হসপিটাল, এটা 40 বেডের হসপিটাল। ওইখানে বিভিন্ন ধরনের আমরা সার্ভিস প্রোভাইড করি। তো ওইটার মধ্যে একটা হচ্ছে ফিস্টুলা, ওই ফিস্টুলা সার্জারিটাও আমরা ওইখানে করি। সেইভাবেই আমি এই যে একজন পিডিয়াট্রিশিয়ান হওয়ার পরও সার্জিক্যাল সাইডে আমরা কিছু কাজ করি আর কি।
আপনি যেমনটি কিনা বললেন যে আপনি বেসিক্যালি মূলত জন্মসূত্রে কক্সবাজারের মানুষ এবং সেখানেই বড় হয়েছেন, এবং আপনি এই যে হোপ হসপিটালের কথা বললেন সেটাও আমরা ধরে নিচ্ছি যে এটা কক্সবাজারই করা হয়েছে। তো এটা কি দাতব্য হসপিটাল এবং এখানে কি নারীদেরই চিকিৎসা করা হয় না অন্যান্যদেরও চিকিৎসা করা হয়, এবং নারীদের চিকিৎসা করা হয় তো শুধু কি ফিস্টুলার চিকিৎসা হয় না অন্যান্য স্ত্রী রোগেরও চিকিৎসা এখানে করা হয়?
আচ্ছা, তো হোপ হসপিটালটা হচ্ছে কি কক্সবাজারে, আপনি সঠিক, ওই হোপ হসপিটালে সব ধরনের আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে কক্সবাজারের টাউনের একটু বাইরে, তো ওইখানে ওইটা ধরেন গ্রামাঞ্চলের ভিতরে, তো ওইখানে বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা দেই নারী পুরুষ এবং বাচ্চাদেরকে। তবে আমরা প্রধানত আমরা ফোকাস করি নারীদের উপর এবং বাচ্চাদের উপরে। আমরা ওইখানে নর্মাল ডেলিভারি, সেফ প্রেগনেন্সি কেয়ার, তারপরে আপনার ঠোঁট কাটা, তালু কাটা, যেগুলো ক্ল্যাফট লিপ বলে, ওগুলোর সার্জারি করি আমরা, আমরা বার্নের সার্জারি করি, আমরা কিছু স্পেশালাইজড কাজ করি, তার মধ্যে হচ্ছে বার্নের সার্জারি আমরা করি, আর এই ফিস্টুলা অবস্থাটিক ফিস্টুলার কাজ আমরা করি। ওইটাতে আমরা মোটামুটি বলতে পারেন যে মানে বাংলাদেশের মধ্যে যথেষ্ট আমরা রেপুটেশন আমরা পেয়েছি আমাদের কাজের জন্য। তো আমাদের এই কাজগুলোতে করতে গিয়ে আমরা, যেহেতু আমাদের হোপ ফাউন্ডেশনটা মেইনলি বেসড ইন দ্য ইউএস, আমরা ইউএসএ শুরু করেছিলাম, ইউএস এর একটা এক্সটেনশন আমরা বাংলাদেশে কাজ করছি মেইনলি কক্সবাজার ডিস্ট্রিক্টে। তো আমাদের ওই হসপিটাল ছাড়াও আমাদের আরো 8টা সেন্টার বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে 4টি হচ্ছে কি বার্থিং সেন্টার, যেখানে সেফ ডেলিভারি এবং আপনার অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হয়, আর আমাদের 4টা হোপ মেডিকেল সেন্টার আছে যেগুলোতে আপনার নর্মাল সার্ভিসগুলো দেওয়া হয় গ্রামের ভিতর প্রত্যন্ত অঞ্চলে। এগুলো তো এই হচ্ছে হোপ হসপিটাল এবং হোপ সেন্টারের কার্যক্রম। এছাড়াও আমাদের ফিল্ডেও আমাদের যথেষ্ট কাজ আছে। আমরা বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন ডিজাস্টারের সময় আমরা প্রত্যন্ত অঞ্চলে, যেহেতু উপকূলীয় অঞ্চল আমরা কাজ করি, বিভিন্ন জায়গায় যখন মনে করেন হারিকেন হয়, বন্যা হয়, ওখানে আমাদের ইমিডিয়েট ধরনের সাহায্য নিয়ে যাওয়া, এই ধরনের কাজগুলো আমরা করি।
একেবারে পরিসংখ্যানে ঠিক যেতে চাইছি না, কিন্তু তারপরেও মোটামুটিভাবে যেহেতু আমরা হোপ ফাউন্ডেশন, হোপ হসপিটাল এবং আরও বিশেষ করে ফিস্টুলার উপরে ফোকাস করে আজকের এই সাক্ষাৎকারে কথাবার্তা বলতে চাই। অতএব আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে ফিস্টুলা সমস্যা জর্জরিত, ফিস্টুলা সমস্যায় নিপতিত, ফিস্টুলা ব্যাধি বা ফিস্টুলা সমস্যায় আক্রান্ত নারীদের সংখ্যা মোটামুটিভাবে বাংলাদেশে কত হতে পারে বলে আপনার মনে হয়?
আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশে ফিস্টুলা কত এই ব্যাপারে পরিসংখ্যানটা ঠিক ক্লিয়ার না। এটা কোনো অনেক অর্গানাইজেশন নিয়ে চেষ্টা করেছে নাম্বারটা বের করার জন্য। তবে একটা হচ্ছে কি, মোটামুটি একটা বলবো যে একমত, অনেকেই একমত যে এটা অবশ্যই এটা প্রায় 70,000 মতো বাংলাদেশে ফিস্টুলা জর্জরিত মায়েরা আছেন।
ফিস্টুলা কি, কেন এবং কিভাবে হয়?
হ্যাঁ, আচ্ছা, সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে এটা নিয়ে আমাদের একটু ডিসকাস করা দরকার। তো আমাদের মানে ফিস্টুলা হচ্ছে কি, একটা আপনার বার্থ রিলেটেড ইনজুরি। তার মানে জন্ম দেওয়ার সময় মায়েদের যখন জন্ম বাচ্চাতে প্রসবকালীন সময়ে একটা আপনার ওই যে প্রসবের জায়গায় একটা খুব বড় ধরনের ইনজুরি হলে এটার নাম আমরা বলি ফিস্টুলা। ইংরেজিতে আমরা বলবো এটাকে বার্থ রিলেটেড ইনজুরি, কারণ ওই বার্থিং প্রসেসের সময় নর্মাল ডেলিভারি যখন হয়, যদি কোনো কমপ্লিকেশন হয়, বাচ্চাটা যদি কোনো কারণে যদি ঠিক মতো বের না হয়, অনেক সময় বাচ্চাটা মারা যায়, ওইটাকে বের করার সময় আপনার অনেক ধরনের ইঞ্জুরি হয়। কারণ নর্মাল প্রেগনেন্সিতে যে মুভমেন্টটা হয় ইউটারাস থেকে বাচ্চাটা বের হওয়ার, ওই বাচ্চাটা মারা গেলে কিন্তু ওই আর মুভমেন্টটা হয় না, যার কারণে বাচ্চাটাকে ম্যানুয়ালি বের করতে হয় অথবা এটাকে সিজারিয়ান সেকশন করে বের করতে হয়। দুটাই খুব বিপজ্জনক, দুটাতেই এই ইঞ্জুরিটা হয়। যেহেতু বাংলাদেশ একটা গ্রাম প্রধান দেশ এবং গ্রামের মধ্যে আমরা জানি যে 90% কেসেস রুরাল ওমেন, এনাদের আপনার ডাক্তারের কাছে যাওয়া বা একজন মিডওয়াইফের কাছে যাওয়া, নার্সের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া, ঠিক মতো চেক আপটা করা এই গর্ভকালীন অবস্থায় এটা হয়ে ওঠে না। কারণ পয়সার কারণে হোক, দূরত্বের কারণে হোক, ফেসিলিটির দূরত্বের কারণেই হোক, এটা হয়ে ওঠে না। তো যার কারণে শতকরা 90% ডেলিভারিগুলা আমাদের অঞ্চলে গ্রামাঞ্চলে বিশেষ করে হচ্ছে বাড়িতে, এবং এই চেক আপগুলো ঠিক মতো হয় না। ডেলিভারিটাও হচ্ছে কি আপনার যারা ধরেন আনট্রেইনড মিডওয়াইফ, যেগুলো আমাদের ট্রেডিশনাল ধাইদের মাধ্যমে হয়, তো বাচ্চাদের যেহেতু মনে করুন চেক আপগুলো হয় না, যেমন প্রেগনেন্সি অবস্থায়, তো বাচ্চাদের যদি পজিশন যদি বেঠিক থাকে, মনে করেন মাথা নিচের দিকে না থাকে, মনে করুন উপরের দিকে থাকলো বেবিটার ফিটাসের, অথবা বাচ্চাটা ভিতরে অনেক বড় যে আপনার ঠিক মতো বেরোবে না, হয়তো ওটা যদি টাইমলি ইয়ে করা যায়, আইডেন্টিফাই করা যায় যেটা একটা রিস্কি, তখন আর্লি যদি সিজারিয়ান সেকশনের জন্য চলে যায় হসপিটালে, তাহলে ঠিক আছে। কিন্তু এটা অনেক সময় যেহেতু এদের কোনো গর্ভকালীন সময়ে কোনো চেক আপ করা হয় না, তো ওনারা জানে না যে বাচ্চাদের পজিশনটা কি, বাচ্চারা কত বড় সাইজ, অর্থাৎ বাচ্চাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, বাচ্চাদের কোনো ডিস্ট্রেস হচ্ছে কিনা জানে না। তখন যখন ডেলিভারির সময় হয় তখন এনারা ওয়েট করে যে আস্তে আস্তে বাচ্চারা বেরোবে, ওই ধায়েরাও যেহেতু ঠিক মতো জানেন না, তো ওনারাও বলবেন না যে ঠিক আছে আপনি হসপিটালে চলে যান বা আপনার একটা রিস্ক আছে, এটা বলেন না। তো একটা ওয়েট করতে করতে দেখা যায় যে যদি কোনো প্রেগনেন্সিতে কোনো ডেলিভারির সময় যদি 12 ঘন্টার উপরে যদি বাচ্চাটা ভিতরে থাকে, তাহলে বাচ্চাটা বিকামস এ হাই রিস্ক। তো এটা আলটিমেটলি হয়তো দেখা যায় যে পজিশনের কারণে হোক, যে কারণে হোক, বাচ্চার নর্মাল ডেলিভারি না হলে ওইখানে মারা যায়। মারা গেলে কি করবে, তখন বাচ্চাটাকে হয়তো টেনে হিঁচড়ে বের করবে, বের করার সময় একটা প্রাইভেট এরিয়া যেটা আছে বাচ্চাদের প্রসব যে জায়গা ওইখানে একটা সিরিয়াস ইঞ্জুরি হয়, অথবা পরে হয়তো টাকা পয়সা জোগাড় টোগাড় করে এনাদেরকে অনেক দূরে একটা হসপিটাল নিয়ে গেলো যেখানে সিজারিয়ান সেকশন করা যাবে, মৃত বাচ্চাটাকে বের করে, তখনও কিন্তু অলরেডি ইঞ্জুরি হয়ে যায়। তো এটা হলে পরে যেটা হয় যে ওই মায়েরা ফার্স্ট অফ অল ওনারা ইনকন্টিনেন্ট, মানে প্রস্রাব এবং পায়খানা গুলো আর ওনারা ধরে রাখতে পারবে না, এটা 24 hours এটার কন্ট্রোলটা চলে যায়। তো যার কারণে সবসময় ওনারা প্রস্রাব লিকিং করতে থাকেন, অনেক সময় প্রস্রাব করেন, অনেক সময় পায়খানা লিকিং করে। আর একটা হচ্ছে কি ওনাদের ওখানে সিরিয়াস পেন হয়, এবং এই রোগটা ভালো হওয়ার মতো রোগ না, কারণ এটা সার্জিক্যালি করেক্ট করতে হয়। এবং এই সার্জারিটা এটা একটা স্পেশালাইজ সার্জারি, এটা যদি মানে ধরেন অনেক সার্জন আছে, গাইনিকোলজিস্ট আছেন বা আনারা আছেন, যেহেতু এটা যদি না জানেন কিভাবে করতে হবে তাহলে কিন্তু এই সার্জারি করা সম্ভব না। যার কারণে আমাদের দেশে যেহেতু এই ফিস্টুলা সার্জারির জন্য ট্রেন সার্জনের সংখ্যা খুব বেশি না, যার কারণে ম্যাক্সিমাম মহিলারাই এটা মানে সাফার করতে থাকেন। এবং আরেকটা মেইন জিনিস যেটা সেটা হচ্ছে যেহেতু এই মায়েরা এটা খুবই দরিদ্র এবং গ্রামাঞ্চলের, এনাদের যে সার্জারি করার জন্য যে খরচ, এখানে যাওয়া ডাক্তারের কাছে যাওয়া, এই পয়সাটা নেই। এবং এই মায়েরা যেহেতু ওই আপনার যৌন অঙ্গ যেটা বলে আর কি আপনার প্রাইভেট এরিয়া, ওইখানে যেহেতু ইঞ্জুরিটা হয়, ওনাদের হাজবেন্ডের সাথে ওনাদের রিলেশনটা আর থাকে না, যার কারণে ওনারা বলতে গেলে আপনার খুব মার্জিনালাইজড হয়ে যায়। আর ওনাদের অনেক ধরনের শারীরিক সমস্যা, বিশেষ করে আপনার স্মেলিং প্রবলেম থাকে, যার কারণে ফ্যামিলিতে ওনারা খুব একটা মানে আপনার থাকতে পারে না, ওনাদের গ্রহণযোগ্যতা কমে যায়, আস্তে আস্তে ওনারা এক ধরনের আইসোলেটেড লাইফে চলে যান, ওনাদের কাজও করতে পারে না, ওনাদের সবসময় একটা পেইন থাকে। তো এই ফিস্টুলা রোগটা যেহেতু আপনার এটা ডেলিভারি রিলেটেড রোগ, এবং এটা হয় আনফর্চুনেটলি ওটা আর্লি স্টেজে, যখন মায়েরা ছোট, মায়ের বয়স কম, এবং আপনার ডেলিভারি প্রথম দিকেই এটা হয়, এটা মানে অনেক পরে হয় না, তো আর্লি এইজে হয়। বিয়ের ধরেন বিয়ে করতে আমাদের দেশে তো বিয়ে তো আর্লি হয়, তারপরে হয়তো ওই 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 ফার্স্ট প্রেগনেন্সি সেকেন্ড প্রেগনেন্সির দিকে হয়। তো যার কারণে এনারা হয়েছে কি আপনার ওনারা ওই ট্রিটমেন্টটা পান না, এবং ট্রিটমেন্ট যে আছে ওটা ওনারা জানেন না, যেহেতু ট্রিটমেন্ট কম, সার্জনের সংখ্যা কম, ওই ওই ধরনের সার্জনের সংখ্যা কম, তো ওনারা লাইফ লং একটা সাফারিং এর মধ্যে চলে যান।
মানে স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা সমস্যা শেষ অবধি একটা সামাজিক সমস্যায় পরিণত হয়, তাই তো?
সিরিয়াস প্রবলেম।
আচ্ছা, আমি আমি নিজেকে দিয়ে বলি, আমরা আমার মা প্রয়াত হয়েছেন প্রায় 50 বছর হয়ে গেল এখন। আমি জানি যে আমরা 8 ভাই বোন, এবং আমাদের এই 8 ভাই বোনের কেউই হাসপাতালে বা কোনো চিকিৎসা কেন্দ্রে বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে অথবা কোনো চিকিৎসকের তত্ত্বাবধানে ভূমিষ্ঠ হই নাই। আমরা বাংলাদেশের গ্রামাঞ্চলে অন্যান্য বহু লক্ষ কোটি মানুষের মতনই ধাত্রী বা স্থানীয় গ্রাম্য দায়ের হাতে ভূমিষ্ঠ হয়েছি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আমার মায়ের হয়নি, কিন্তু যাদের সমস্যা হয়েছেন তাদের কেউই আমার আপনার আমাদেরই তো মা, তো এটা তো হতেই পারে। তো বাংলাদেশে বিশেষ করে বা উপমহাদেশে আমাদের স্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল অত্যন্ত সীমিত, ডাক্তার গ্রামাঞ্চলে প্রায়ই পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টি নিয়ে কাজ করছেন, এর সমাধান কি হতে পারে, কি সুপারিশ করবেন?
এটার সমাধান একমাত্র যে প্রধান যে সমাধান যেটা আমি মনে করি, আমি অনেক বছর ধরে কাজ করতে করতে অনেক অর্গানাইজেশন যেগুলো আছে এদের সাথেও আমরা কাজ করি, আমরা এগুলো নিয়ে অনেক আলাপ ডিসকাশন করি, আমরা কনফারেন্সও করি। তো এটা হচ্ছে কি, আমরা যদি ধরেন ডাক্তারের সংখ্যা আমাদের জনসংখ্যার তুলনায় প্রতুল করা, এটা অনেক সময় লাগবে। আর ডাক্তাররা হাইলি ট্রেনড এবং ওনারা কাজ করতে চান মানে শহরাঞ্চলে, তো আমাদের গ্রাম অঞ্চলে এই যে মায়েরা তো থাকেন সব মানে ম্যাক্সিমাম মায়েরা থাকেন গ্রামাঞ্চলে, তো ওনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে গ্রাম ভিত্তিক আমাদেরকে ট্রেন্ড হেলথ কেয়ার প্রফেশনাল আমাদেরকে তৈরি করতে হবে। তো এটার জন্য প্রধানত যারা ভূমিকা রাখতে পারবেন এরা হচ্ছে মিডওয়াইফ, ধাত্রী, ট্রেন্ড মিডওয়াইফ। তো এইটা যদি আমরা যদি বিভিন্ন গ্রাম ট্রেনিং করে আমরা যদি গ্রামে গঞ্জে ওনাদেরকে যদি আমরা যদি কাজ করার সুযোগ আমরা করে দিতে পারি, এমপ্লয়মেন্ট করা হোক, ওনারা প্র্যাকটিস করার মাধ্যমে হোক, গ্রামে গ্রামে যদি আমরা মিডওয়াইফদেরকে আমরা ট্রেন করে আমরা যদি আমরা কাজ করার সুযোগ দিতে পারি, তাহলে ফিস্টুলাজনিত সমস্যা একেবারেই কমে যাবে। এবং শুধু ফিস্টুলা না, যে কোনো ধরনের বার্থ রিলেটেড মানে যে মাতৃমৃত্যুর হার অনেক অনেক কমে যাবে। তো মিডওয়াইফ ছাড়াও মিডওয়াইফ ট্রেনিং এ তো মনে করেন এটাও একটা এক্সটেন্সিভ ট্রেনিং, আমরা যে আমরাও কিন্তু মিডওয়াইফ ট্রেনিং করি এখন, এই মিডওয়াইফ ব্র্যাক এবং অন্যান্য অর্গানাইজেশনের সাথে আমরা মিডওয়াইফ ট্রেনিং করি। মিডওয়াইফ ট্রেনিং আমরা যেটা করি এটা 3 বছরের ট্রেনিং। তা আপনি 3 বছরের না করে আপনি যদি 6 মাসও ট্রেনিং করে আমরা যদি ট্রেনিং কোর্স দিয়ে বা 1 বছরের ট্রেনিং কোর্স দিয়ে যদি আমরা গ্রামের মধ্যে আমরা যদি ট্রেন্ড হেলথ কেয়ার প্রফেশনালকে আমরা বসাই দিতে পারি, মিডওয়াইফ না হোক নার্স হোক, যদি কাজের সুযোগ করে দিতে পারি, তাহলে পরে আপনার মাতৃমৃত্যুর হার অনেক অনেক কমে যাবে।
বাংলাদেশে কক্সবাজারের মতন জনপদ তো বহু আছে এবং সবখানেই ডক্টর ইফতেখার মাহমুদের মতন চিকিৎসক নাও থাকতে পারেন এবং এরকম একটা হোপ ফাউন্ডেশন বা হোপ হসপিটাল হয়তো নাই, অবশ্যই নাই। তো সেক্ষেত্রে আমরা কি এটা করতে পারি যে সাধারণ চিকিৎসক যারা, জেনারেল প্র্যাকটিশনার যারা, তাদেরকেও ফিস্টুলা রোগ সম্বন্ধে পারদর্শী করে তোলা এবং তাদের চিকিৎসার মধ্যে ছোটোখাটো অস্ত্রোপচার দিয়ে ফিস্টুলা কিভাবে সমাধান করা যায় এটা ইনকর্পোরেট করা যেতে পারে?
ফিস্টুলা সার্জারি আমি যেটা বলেছিলাম এটা একটা একটা প্রসেস, একটা ট্রেনিং এর প্রয়োজন, সার্জারি এটা করা ট্রেনিং এর পরে প্রয়োজন। তবে আমরা আমাদের জন্য হ্যাঁ জেনারেল প্র্যাকটিশনারদেরকে ট্রেন করা যেতে পারে যদি ওনারা যদি ইন্টারেস্টেড হন যে ওনারা ট্রেনিং নেবেন।
না, ইন্টারেস্টেড হওয়ার কথা না, আমরা যখন চিকিৎসা শাস্ত্রে যখন প্রশিক্ষণ দেই, মেডিকেল হসপিটাল যেগুলো আছে, কলেজ যেগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে, সেই সেই শিক্ষাক্রমের মধ্যে এটাকে ইনকর্পোরেট করা যায় কিনা?
ফিস্টুলা সার্জারি ধরেন জেনারেল প্র্যাকটিশনারদেরকে শেখানো এটা আমার মনে হয় বাস্তবসম্মত হবে। তবে যারা সার্জন আছেন ওনাদেরকে কিন্তু শেখানো যায়, ওনাদেরকে ট্রেনিংটা ইনকর্পোরেট করা যায়। কারণ সার্জন তো এখন প্রত্যেক গ্রামে ধরেন আপনার উপজেলা লেভেলেও চলে গেছেন, জেলা শহরে উপজেলা শহরে চলে গেছেন, হ্যাঁ অবশ্যই ওনাদেরকে ট্রেনিং করা যায় এই ফিস্টুলা সার্জারির উপরে, ডেফিনেটলি এটা আমি বলবো। আর ওই প্রসঙ্গে বলি যে আমরা যদি ফিস্টুলা অ্যাওয়ারনেস করে জেনারেল প্র্যাকটিশনার যারা আছেন ওনারা সার্জারি না করলেও ওনারা যদি ফিস্টুলা সম্পর্কে জানেন এবং আপনার যে বিশেষ করে গ্রামাঞ্চলে প্রসব আপনার গর্ভকালীন সময় যে সেবাগুলো দেওয়া দরকার, আল্ট্রাসাউন্ড করা বা বিভিন্ন ধরনের চেক আপ গুলো করে, এগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে পরে কিন্তু ফিস্টুলার সংখ্যাটা অনেক কমে যাবে। কারণ সার্জারিটা খুব কমপ্লিকেটেড, এটা সময় সাপেক্ষ এবং এটা এক্সপেন্সিভও। হ্যাঁ, আর যেহেতু আমাদের যে আমরা প্রথমেই বলি যে ফিস্টুলা মহিলারা কিন্তু অত্যন্ত গরিব, এনাদের ওই সার্জারির জন্য যে এই ধরনের খরচপাতি দরকার, ওষুধপত্র তারপরে এগুলো করা, এগুলো খুব এক্সপেন্সিভ। আমাদের কাজগুলো আমরা করি কিন্তু ফ্রি, কারণ আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করি। আমাদের ফিস্টুলা কাজের জন্য আমাদের পার্টনার হচ্ছে ফিস্টুলা ফাউন্ডেশন ইন আমেরিকা, এবং ওনাদের অনুদানের মাধ্যমে আমরা এই সার্জারিগুলো 100% ফ্রি করি। এবং শুধুমাত্র সার্জারি না, ওষুধপত্র থেকে শুরু করে ওনাদেরকে বাড়ি থেকে নিয়ে এসে সার্জারি করে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব।
আপনারা কতদিন থেকে কাজ করছেন ফিস্টুলা সার্জারির এবং এ পর্যন্ত কত নারীর এই সার্জারি করেছেন?
আমরা ফিস্টুলা সার্জারি শুরু করেছি 2011 সাল থেকে, এবং আমরা এ পর্যন্ত 300-র উপরে ফিস্টুলা সার্জারি আমরা করেছি। আমরা বছরে আমরা 60-70 মতো ফিস্টুলা সার্জারি আমরা করি। তো আমাদের ফিস্টুলা সার্জারি আমাদের সার্জন আছে, আমাদের স্পেশালাইজড টিমও আছে।
তার মানে হচ্ছে যে প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং কর্তৃপক্ষকে এ ব্যাপারে সচেতন করতে হবে, তাহলে আমরা এই ব্যাপারে অনেক দূর এগিয়ে যাব। উপসংহারে এটা কি বলা যেতে পারে?
অবশ্যই, এটা মানে যে আপনি যেটা বলেছেন যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এটা একদম ভাইটাল রোল প্লে করবে ফিস্টুলা এই ব্যাধিটাকে নিরোগ করার জন্য। এবং সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ যারা যাদের ফিস্টুলা আছে এনারা ফিস্টুলা যে ট্রিটমেন্ট আছে এটা জানেনও না। যেমন এই জন্য ধরেন আমাদের, আমরা যে এরিয়াতে কাজ করি, ডিস্ট্রিক্ট কক্সবাজার ডিস্ট্রিক্টে আমরা কাজ করি, ওইখানে আমাদের ধারণা হচ্ছে কমপক্ষে 5,000 উপরে ফিস্টুলা পেশেন্ট আছে। আমাদের কক্সবাজারের পপুলেশন হচ্ছে প্রায় 2 মিলিয়ন, 5,000 উপরে ফিস্টুলা আছে গ্রামাঞ্চলে একদম উপকূলে, তো যেখানে কোনো অন্য কোনো হেলথ সার্ভিস নাই, যার কারণে তো ফিস্টুলাটা হয়। এনাদেরকে ওই মানে আইডেন্টিফাই করা, ফিস্টুলা পেশেন্টদেরকে নিয়ে আসা, হাসপাতালে নিয়ে আসা, এটাও কিন্তু একটা দুরূহ ব্যাপার। ওনারা মনে করেন যে এখানে চিকিৎসা নাই, হবে না, এই ধরনের একটা ইয়ে আছে। তো কিন্তু যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় তাহলে কিন্তু এই মায়েরা চিকিৎসার জন্য আসবেন। এবং আমি মনে করি যে অন্যান্য অর্গানাইজেশন যারা বিভিন্ন অঞ্চলে কাজ করছেন এনাদেরও ফিস্টুলা সম্পর্কে অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার। এবং গভর্নমেন্ট লেভেলে ফিস্টুলার উপরে বিভিন্ন ধরনের পলিসি করার চেষ্টা হচ্ছে এটা আমি জানি, তবে আমি ইনভলভ না এটাতে, আমরা ইনভলভ না, কিন্তু আমরা জানি যে এখানে ধরেন গভর্নমেন্ট লেভেলে ফিস্টুলার উপরে পলিসি করার জন্য চেষ্টা করা হচ্ছে।
জি, সচেতনতা গড়ে তোলার মধ্যে দিয়ে, প্রচারণার মাধ্যমে এবং ফিস্টুলার সার্জারির মধ্যে দিয়ে আমরা আমাদের কোনো মাকেই ফিস্টুলা আক্রান্ত হওয়ার পরেও সমাজে পরিত্যক্ত হতে দেব না, নিগৃহীত নির্যাতিত হতে দেব না, এই প্রত্যয় ব্যক্ত করার মধ্যে দিয়ে ডক্টর ইফতেখার মাহমুদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এই আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ এবং শ্রোতাদেরকে ধন্যবাদ আপনাদের এই মত প্রচেষ্টার জন্য।
বন্ধুরা মনে রাখবেন, প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে রবিবারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ উৎকণ্ঠা উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির ষষ্ঠ পর্ব, উপস্থাপন করছেন আনিস আহমেদ।
উগ্রবাদ উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী, যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তিরই উপদ্রবে। মানবতাবোধের প্রতি অকস্মাতে এই চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়ে আমাদের এই রবিবারিক আয়োজনে আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে যে গত অনুষ্ঠানে আমরা স্যামুয়েল হান্টিংটনের দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বা সভ্যতার সংঘাত নিয়ে কথা বলেছিলাম। হান্টিংটন যেমন সমসাময়িক কালে এই সভ্যতার সংঘাতকে দেখেছেন, দেখেছেন যে বিশ্বে নতুন সংঘাতের উৎস আদর্শিক নয় ততটা যতটা সাংস্কৃতিক, এবং এই সংস্কৃতির সম্প্রসারণে তিনি এক্ষেত্রে ধর্মের প্রসঙ্গটি এনেছেন। আসলে সংঘাতটি আদর্শিক নয় এ কথা যখন তিনি বলেন, তখন বস্তুত তিনি রাজনৈতিক আদর্শের কথাই বলেন, যে আদর্শের ভিত্তিতে শীতল যুদ্ধের সময়কার বিশ্ব ছিল বিভক্ত। কিন্তু আদর্শ তো কেবল রাজনৈতিক নয়, ধর্ম কিংবা সংস্কৃতিকেও কেউ আদর্শ বলে গ্রহণ করতেই পারেন। সেখানে হান্টিংটনের তত্ত্ব স্বয়ংসম্পূর্ণ নয় বলে বিশ্লেষকদের অনেকেই মনে করেন। হান্টিংটন যেভাবে আন্তধর্মীয় সংঘাতের কথা বলেছেন তার সঙ্গে সহমত নন ইসলামাবাদে কায়দে আজম ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক পারভেজ হুডবয়।
ডিফাইনিং আ সিভিলাইজেশন অর আ কালচার এক্সক্লুসিভলি অর ইভেন লার্জলি ইন টার্মস অফ রিলিজন ইজ বিইং আ লিটল সিম্পল মাইন্ডেড, ইজন্ট ইট?
অধ্যাপক হুডভয় বলছেন যে ধর্মের ভিত্তিতে এককভাবে এমনকি ব্যাপকভাবেও একটি সভ্যতা কিংবা সংস্কৃতির সংজ্ঞা নির্ণয় করাটা অতি সরলীকরণ বলা যায়। যেমন ধরুন গুয়াতেমালা কিংবা ব্রাজিলের একজন খ্রিস্টান বা ধরুন ক্যাথলিক খ্রিস্টানকে আপনি যদি ইটালি বা জার্মানি বা ফ্রান্সের ক্যাথলিকের সঙ্গে তুলনা করেন তাহলে কতটুকুই বা মিল খুঁজে পাবেন। অথবা ধরুন আপনি যদি একজন পাঠান মুসলিমের সঙ্গে একজন বাঙালি মুসলিমের তুলনা করতে যান, দেখবেন কোনো অভিন্ন সংস্কৃতি, কোনো অভিন্ন সভ্যতাই সেখানে নেই। প্রায় একই কথার প্রতিধ্বনি তুলে স্যামুয়েল হান্টিংটনের তত্ত্বের ভ্রান্তির বিষয়টিকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক আলি রিয়াজ।
স্যামুয়েল হান্টিংটন, তিনি ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের কথা বললেন। এটা বিষয়কর শুধু নয়, আপনি যদি দেখেন যে এই ধরনের তত্ত্ব আসলে বিভক্তি তৈরি করে। কেননা আসলে সংস্কৃতির যে সংঘাতের কথা বলা হয়েছে, হান্টিংটন যেটা বলছেন, অধ্যাপক হান্টিংটন যেটা বলেছিলেন, তার সঙ্গে অনেকেই ভিন্নমত পোষণ করেছে এবং ভিন্নমত পোষণ করবার কারণও আছে। কারণটা হচ্ছে যে আপনি যেই সংস্কৃতি বলতে যেই বড় আকারের বড় ব্রাশে এঁকে দিচ্ছেন, যেমন ধরুন তার কথায় বলা হয়েছিল যে ইসলামের সঙ্গে বা মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে এক ধরনের সংঘাত থাকে, তার সঙ্গে এক ধরনের পশ্চিমের একটা সংঘাত তিনি অনিবার্য বলে ভাবছিলেন। সেটা হবে কেন? সেটা হওয়ার কথা নয়। কারণ এক, ম্যাথোডোলজিক্যালি আপনি যদি দেখেন সকল মুসলিম তো এক নয়। আপনি ইন্দোনেশিয়াতে যে মুসলমান, বাংলাদেশে যে মুসলিম জনগোষ্ঠী, মধ্যপ্রাচ্যের যে সংস্কৃতি, আপনি তাদেরকে এক ব্রাশে কেন আঁকছেন? কেন তাদেরকে শত্রু হিসেবে উপস্থাপন করছেন? ভিন্ন দিকে পশ্চিম বললে, ওয়েস্ট বললে, তো আসলে কোনো মনোলিথিক হোমোজেনাস কোনো এন্টিটি নাই।
বস্তুত হান্টিংটন এরকম ভ্রান্ত তত্ত্ব দাঁড় করিয়ে যেন অনেকটাই সভ্যতার সংঘাতকে অনিবার্য করে তুলতে চাইছেন। অথচ অধ্যাপক আলি রিয়াজ এবং অধ্যাপক পারভেজ হুদাভয় যথার্থই বলেছেন যে অতি সরলীকৃত চিত্রটি সম্পূর্ণ ভুল। কেবল ভুল নয়, বলা যায় বিপজ্জনকও বটে। মুসলিম জাহান কথাটি দার্শনিকভাবে ব্যবহার করাই যেতে পারে, অনেকটা বিমূর্তভাবে, কিন্তু এর প্রায়োগিক ব্যবহার বাস্তবতার নিরিখে বোধহয় সঠিক নয়। কারণ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক আশাকের মধ্যে বড় রকমের পার্থক্য আছে। এই পার্থক্যকে মাথায় না রেখে কেবলমাত্র ধর্মের জিকির তুলে 1971 সালে জোর করেই তদানীন্তন পাকিস্তান তার পূর্বাঞ্চলের স্বাধিকারকে অস্বীকার করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রমাণ করেছে যে ধর্মই অভিন্নতার একমাত্র রক্ষা কবচ হতে পারে না। বস্তুত হান্টিংটন নিজের সভ্যতার সংজ্ঞার তত্ত্বকে নিজেই যেন খণ্ডন করেছেন যখন তিনি বলছেন যে কেবল আন্তঃসভ্যতার সংজ্ঞাতই নয়, একটি সভ্যতার ভেতরেও সংঘাত হতে পারে। পারভেজ হুদাভয় বলছেন,
হান্টিংটন অলসো সেজ that conflicts and violence will also occur between states and groups within the same civilization. Such conflicts, however, are likely to be...
Dr. Parvez Hutubhai বলেন যে হান্টিংটন বলছেন যে একই ধরনের সভ্যতার অন্তর্গত রাষ্ট্রগুলোর মধ্যেও সংঘাত ও সহিংসতা দেখা দিতে পারে। তবে তিনি বলেন যে এই ধরনের সংঘাতের তীব্রতা সভ্যতায় সংঘাতের তীব্রতার চাইতে কম হবে। আসলে হান্টিংটন সভ্যতার যে সংজ্ঞা দেন, সংস্কৃতি এবং ধর্মকে যেভাবে অভিন্ন দর্শনে ব্যাখ্যা করেন, সেটা বেশ বিভ্রান্তিকর। তাছাড়া হান্টিংটনের কথা মতো সভ্যতার ভেতরে রাষ্ট্রে রাষ্ট্রে সংঘাত ততটা তীব্র হবে না, এরকম বক্তব্যের সঙ্গেও দ্বিমত প্রকাশ করেছেন অধ্যাপক হুদাভয়। তিনি বলছেন, যেমনটি আমরা সকলেই আজ দেখছি, সবচেয়ে তিক্ত সংঘাত হচ্ছে একটি ধর্মের ভেতরেই। যেমন ধরুন ইরাক ইরান যুদ্ধ, যে যুদ্ধে 10 লক্ষেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে। এক পক্ষ অপর পক্ষের শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, হাজার হাজার শিশু সৈন্য মারা গেছে, আর এই যুদ্ধে বিষাক্ত গ্যাস, রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। অধ্যাপক হুদাভয় বলেন, আজকের সিরিয়ার দিকে চেয়ে দেখুন, দেশটা একেবারে তছনছ হয়ে গেছে। গৃহযুদ্ধ চলছে, বিধ্বস্ত হয়ে যাচ্ছে গোটা সিরিয়া। পাকিস্তানে সরকারি পরিসংখ্যান অনুযায়ী 50,000-এরও বেশি লোককে হত্যা করা হয়েছে। এটা এমন এক ধরনের ধর্মের লড়াই যেখানে একদল উগ্রবাদী দেশের বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। আসলে কি জানেন, অধ্যাপক হুদাভয় প্রশ্ন রাখেন, আমরা সকলেই জটিল প্রশ্নের সহজ উত্তর সন্ধান করি, সেটাই হচ্ছে মানুষের প্রকৃত প্রকৃতি। কিন্তু এখানে আশঙ্কা থাকে সবকিছুর অতি সরলীকরণের। যারা বলেন যে ইসলাম আর পশ্চিম একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত, তারা মূল ব্যাপারটাই ধরতে পারছেন না। আজকের যুগে মুসলিমের কল্যাণ, তার মঙ্গল বাইরের কারো দ্বারা বিপন্ন নয়, বরঞ্চ মুসলিমদের নিজেদের দ্বারাই। অধ্যাপক পারভেজ হুদাভয় এই কথায় যে কেবল যুক্তি আছে তাই নয়, এখানে প্রমাণও আছে অনেক। আজকের সহিংস উগ্রবাদের শিকার কি কেবলই পশ্চিমের লোকজন? একই ধর্মের অনুসারীরা কি সিরিয়ায়, ইরাকে, আফগানিস্তানে, পাকিস্তানে, এমনকি বাংলাদেশেও হত্যাযজ্ঞ চালায়নি? কাজে একে সভ্যতার সংঘাত বলে, ধর্মের সংঘাত বলে চিহ্নিত করার কোনো কারণ নেই। তাছাড়া উগ্রবাদ যে নতুন কিছু নয়, বিভিন্ন সময়ে নানান নামে নানানভাবে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, সে কথা বললেন রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও কলামিস্ট জিয়াউদ্দিন চৌধুরী।
বিভিন্ন জায়গায়, বিশেষ করে 9/11 এর পরে বিভিন্নভাবে এর প্রকাশ আমরা দেখতে পেয়েছি পাশ্চাত্য দেশসমূহতে বটেই, আমাদের দেশেও। এই এক্সট্রিমিজম, উগ্রবাদী বা চরমপন্থী, এই কথাটা যেভাবে এখন ব্যবহৃত হচ্ছে, দেখা যাচ্ছে যে প্রায়শই এটা ইসলাম বা আমাদের মুসলমানদের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে এবং তারাই এটার নামে বেশি উগ্রবাদিতা বা চরমপন্থী কার্যকলাপ দেখাচ্ছেন। তার যে প্রভাব এটাতে সারা পৃথিবীতে, এমন একটা ভাব হয়েছে যে এ ধরনের চরমপন্থী কাজ শুধু মুসলমানরাই করে এবং হলেই শুধু মুসলমানরাই দায়ী হয়। এখন কথা হলো যে এই উগ্রবাদী বা চরমপন্থী এই ধরনের কার্যকলাপ, এটা কি শুধু এই গত 10 বছরেই হয়েছে, গত 15 বছরে হয়েছে, নাকি তার আগেও হয়েছে? তার আগে আপনি দেখেন, আমি ইতিহাস দেখলে দেখা যায় যে যখনই কোনো দল তাদের কোনো রকমের দাবি আদায় করতে চেয়েছে, তা স্বাধীনতা বলেন বা তাদের নিজস্ব দেশে তাদের বাক স্বাধীনতা বলেন বা দেশের স্বাধীনতা বলেন বা ধর্মীয় স্বাধীনতা বলেন, এগুলো নিয়ে যখন তারা নিজেদেরকে উৎপীড়িত মনে করেছিল, তখন তারা এই সাধারণ, যেটা আমরা বলি যে ডেমোক্রেটিক, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে না থেকে তারা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় যায়। এই পন্থাটাকে যারা এভাবে গ্রহণ করতে চায় না, কারণ তারা মনে করে যে এই মান্ধাতার এই গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে তারা কিছু আদায় করতে পারবে না, তখন তারা এক ধরনের এই ধরনের পথ অবলম্বন করে।
তবে এ পথ যে ঠিক পথ নয়, মানুষ হত্যা করে যে কোনো কিছুই শেষ পর্যন্ত অর্জন করা যায় না, সে কথা বুঝতে হবে সংশ্লিষ্ট সকলকে। যুদ্ধক্ষেত্রের বাইরে নিষ্পাপ লোককে হত্যা করা গোটা মানবতাকেই হত্যা করার নামান্তর মাত্র। এ প্রসঙ্গেই আরও কিছু কথা, আরও কিছু বিশ্লেষণ উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণ অনুষ্ঠানের আগামী সংকলনে।
স্বাস্থ্য সম্পর্কিত কিছু আলোচনায় নর্থ ওয়েস্টার্ন মেডিসিন সংস্থার বিভাগীয় প্রধান ডক্টর ক্লাইড ইয়ানসি জানাচ্ছেন, হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবার মুহূর্তে সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকার মার্টিন সেক্রেস্টের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার সমস্যা বিশেষত হাসপাতালের বা স্বাস্থ্যকেন্দ্রের বাইরে থাকাকালীন প্রায়শই মানুষের মৃত্যু ডেকে আনে। সংখ্যা তত্ত্ব অনুযায়ী এটি এখন বেশি সংখ্যক মানুষের মৃত্যুর কারণ হিসেবে দেখা দিয়েছে।
Cardiac arrest, that is out of hospital collapse, is the leading reason for death in this country.
নর্থ ওয়েস্টার্ন মেডিসিন সংস্থার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ক্লাইড ইয়ানসি জানাচ্ছেন যে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তে সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুইডেনের গবেষকরা একটি সমীক্ষায় দেখেছেন যে এ ব্যাপারে ড্রোনের ব্যবহার একটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। অ্যাম্বুলেন্সের ব্যবহারের সঙ্গে তুলনা করে দেখা গেছে যে ড্রোন অন্ততপক্ষে 17 মিনিট সময় সাশ্রয় করতে পারে।
The notion that a drone equipped with a defibrillator can be dispatched within seconds of a 911 call and then can cut the response time by 2/3 down.
ডক্টর ক্লাইড ইয়ানসি জানাচ্ছেন যে ডিফিব্রিলেটর বসানো একটি ড্রোনকে 911 ফোন পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দেওয়া যেতে পারে এবং এইভাবে পরিষেবার সময় প্রায় 2/3 কমিয়ে আনা যায়। হৃদযন্ত্রের চিকিৎসার ক্ষেত্রে এটি একটি বিশাল ব্যাপার, কেননা হৃদস্পন্দন সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা এখন একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর হার, বিশেষত সেটা যদি হাসপাতালে না হয়ে রোগীর বাড়িতে হয়ে থাকে, তাহলে বিশাল সংখ্যায় মানুষ আরও মৃত্যু মুখোমুখি হচ্ছেন। এরকম পরিস্থিতিতে যারা রোগীর কাছাকাছি থাকেন তাদের ডিফিব্রিলেটর ব্যবহার করার প্রক্রিয়াটা জানা থাকলে খুবই সুবিধে হয়। কিন্তু যেটা সবচেয়ে জরুরি তা হলো এই পরিষেবা পৌঁছে দেওয়ার সময়টিকে কমিয়ে আনা, কেননা মনে রাখতে হবে যে সেই মুহূর্তে প্রত্যেকটি মিনিটই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবারে শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন তাহিরা কিবরিয়া এবং রোকেয়া হায়দার।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন রোকেয়া হায়দার, বাংলা বিভাগের প্রধান, তিনি চিঠিপত্রের জবাব দেবেন।
এই গত মাসে যে ফ্যান ক্লাবের সদস্যরা কি করলেন, কোন ফ্যান ক্লাব কোথায় কি বিশেষ কার্যক্রম নিয়েছিলেন, সেটা সম্পর্কে আমি মাঝে মধ্যেই বলবো। তো তাহেরা, তুমি শুরু করো।
ঢাকার কোঅর্ডিনেটর আমাদের যে তালিকাটি পাঠিয়েছেন সেখানে দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার এবং সুনামগঞ্জ শহরের ফ্যান ক্লাবগুলো মূলত এই হাওড়া এলাকায়
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ছিল, ওই দুটো আর কি জেলায়।
বন্যা দুর্গত এলাকার মানুষজনের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছে, যার মধ্যে খাবার পানি রয়েছে, শুকনো খাবার তারা দান করেছে, এবং ওই দুই শহরের হাওড় অঞ্চলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে
সেখানেই তাদেরকে সাহায্য করেছে। আবার এখানে উল্লেখ করেছে কিন্তু যে ডাক্তার নরেশ সাহা,
জি,
তার নামটি উল্লেখ করেছে যে সেখানে তিনি চিকিৎসার সহায়তা দিয়েছেন, কিন্তু ডাক্তার নরেশ সাহা ঠিক কোন জেলার সেটা উল্লেখ করেনি এবং তিনি কি তাদের সঙ্গে গিয়েছিলেন শুধু এই কাজের জন্য কিংবা ওখানেই তিনি থাকেন কিনা, এবং তারা কিছু ওষুধপত্র দিয়েছে যারা অসুস্থ ছিলেন সেই এলাকায়।
ডক্টর নরেশ সাহা যে সেখানে গিয়েছেন সেজন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই।
অবশ্যই,
নিশ্চয়ই,
যে কেউ গিয়ে এই ধরনের কাজে সাহায্য করলে তাকে অবশ্যই, তার তো অনেক কাজকর্ম ছেড়ে তারা যাচ্ছেন নিশ্চয়ই, তো অনেক অনেক ধন্যবাদ।
অন্যান্য ক্লাবগুলো জানিয়েছে তারা ঈদ উপলক্ষে দরিদ্র লোকজনের জন্য কাপড় বিতরণ করেছে।
হ্যাঁ, আর ওই যে পথর শিশু যারা আছে তাদের মধ্যে, স্ট্রিট চিলড্রেন, পথর শিশু যারা আছে তাদেরকেও জামা কাপড় দিয়েছে। এটা তো খুবই ভালো, কারণ ঈদের সময়ে সবার সাথে ভাগাভাগি করে আনন্দ যেমন ভাগাভাগি করতে হয়, তেমনি জিনিসপত্র দিয়ে যারা গরিব মানুষ তাদেরকে সাহায্য করা তো একটি অত্যন্ত কি বলবো ফরজ কাজ।
আর আমাদের ফ্যান ক্লাবগুলো যে এই উদ্যোগ নিয়েছে এই দরিদ্র মানুষগুলোর মুখে হাসি ফোটাতে, এটা সত্যি একটা মহৎ কাজ তারা করেছে।
অবশ্যই, যে যার এলাকায়, যেমন আমরা ছেলেবেলা থেকে শুনতাম যে, যেমন আমার নানাই বলতেন যে তোমার ডান দিকে 20টা ঘর, বাঁ দিকে 20টা ঘর, সেখানে দেখো কেউ না খেয়ে আছে কিনা, কার কাছে কাপড় নেই, ঈদের আগেই কিন্তু এইগুলো জানতে হবে এবং তোমাদের তাদেরকে সাহায্য করতে হবে। তো ছেলেবেলা থেকে এই শুনতাম, শিখতাম, তখন এই কথাটা মনে হয়। তো আমাদের ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাব তারা করছে এই সব কাজ, এগুলো শুনলেও ভালো লাগে।
বেশ কিছু ফ্যান ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।
হ্যাঁ, এই সময়টাতে কিন্তু প্রত্যেক বছরই নেয় তারা, যে এই বর্ষা মৌসুমে তারা গাছের চারা রোপণ করেন, এবং অনেক জায়গায় তো গাছ উপড়ে যায়, আবার গাছ কেটে ফেলা হয় অনেকে গ্রামে গঞ্জে, তো সেইগুলো নতুন চারা লাগালে সেটা তো সুবিধা হয় যে এই গাছগুলো বড় হবে এবং ছায়া দেবে।
এবং রোকেয়া পায়ে এটা একটা চমৎকার পদক্ষেপ, কারণ একটি গাছ সুরক্ষিত করার জন্য, লোকে ছায়া দেওয়ার জন্য, ইরোশনটাকে বন্ধ করার জন্য মাটির, তো এই সমস্ত নানা কাজে আসলে সাহায্য করে। আর বিশেষ করে হাওড় এলাকায় যেখানে বর্ষার পানি আটকে যায় সেখানেও গাছপালা যদি প্রচুর জন্মায় তাহলে বন্যা রোধেও সাহায্য করে।
আচ্ছা, ফ্যান ক্লাবের বাইরে কিছু চিঠি ছিল না?
আরেকটি জায়গায় আমি দেখতে পাচ্ছি যে বরগুনা জেলার ফ্যান ক্লাব জানিয়েছে যে তারা 1000 চারা বিতরণ করেছে, যার মধ্যে ফল, ভালো কাঠ, এই ধরনের চারা রয়েছে। আর এই চারাগুলো তারা বন বিভাগের কাছ থেকে, হ্যাঁ, স্থানীয় বন বিভাগের কাছ থেকে সংগ্রহ করে সেটা তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে রোপণ করেছে।
এবং শিক্ষা প্রতিষ্ঠানও তার মধ্যে অন্তর্ভুক্ত, মানে স্কুল কলেজ যা আছে ওই অঞ্চলে বরগুনা জেলায় সেখানকার স্কুল কলেজের সামনে তারা এই চারারোপণ করেছে। বাহ, খুব চমৎকার কাজ।
আরও বেশ কিছু ইমেল এসেছে। প্রথম ইমেলটি পড়ছি, গাজী মমিন উদ্দিন, সভাপতি ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব সাতক্ষীরা থেকে পাঠিয়েছেন। তিনি লিখেছেন, ঈদ কাটলো ব্যাপক আনন্দ আর হৈহুল্লোড়ের মধ্যে দিয়ে।
সত্যি দেখছি, আমি অনেক খবরে দেখছিলাম যে অনেকেই এই ঈদের ছুটিতে, মানে ঈদ উদযাপন ঠিক না, পরিবার পরিজন নিয়ে তারা গেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। তো অনেকে আবার নিজেদের মা বাবার বাড়ি ঘরে, আত্মীয় স্বজনের বাড়ি ঘরে বা গ্রামে গঞ্জে তাদের আদি বাড়িতে, সেখানেও গেছেন তারা। এখন তো মনে হয় তারা
আবার ফিরে আসছেন, এবং এই সময়টায় মনে হয় খুব সাবধান হওয়া দরকার রাস্তাঘাটে।
দুর্ঘটনা হয়, যে অ্যাক্সিডেন্ট হয়, অনেক দুর্ঘটনা খবর পাই, বিশেষ করে সড়ক দুর্ঘটনার খবর তো আমরা প্রায়ই দেখি। তো আমার মনে হয় যে সতর্ক থাকবেন আমাদের শ্রোতা বন্ধুরা, যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা খুব সতর্কতার সাথেই আর কি যেখান থেকেই ঘরে ফিরুন, যেখান থেকে গিয়েছিলেন সেখান থেকে সব ভালোভাবে গাড়িতে গাড়ি চালাবেন, যদি গাড়ি নিয়ে আসেন, যদি ট্রেন বা লঞ্চ অথবা যে কোনোভাবে আসেন, খুব সাবধানের সাথে।
সেই একটা জিনিস মনে রাখলে মনে হয় ভালো হয় যে আপনি ভালো চালাচ্ছেন, কিন্তু আর যারা আশেপাশে রয়েছে তারা ভালো চালক নাও হতে পারে, তাদের জন্য দুর্ঘটনা ঘটতে পারে।
যেমন বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলি যে রাস্তা পারাপার করে, মহাসড়কের উপর দিয়ে রাস্তা ব্রিজ পার হচ্ছে, রাস্তা পার হচ্ছে, সেগুলো তো হঠাৎ করে আর কি চালকের সামনে পড়ে যায়, এতে করে অনেক বিপদ হতে পারে।
জি, আরেকটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সোহাগ ব্যাপারী, বাঁধন আন্তর্জাতিক রেডিও ক্লাব, গ্রাম গান্দাচ্ছি, বাংডগ্গা বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা থেকে পাঠিয়েছেন। তবে লিখেছেন বর্তমানে তিনি বাহরাইনে আছেন।
আশা করি যে উনি আবার বাহরাইন থেকে যদি শুনছেন তাহলে আমাদের কাছে বাহরাইনের ঠিকানা পাঠাবেন, নাকি বেড়াতে গেছেন বা নিশ্চয় কাজের জন্য গেছেন।
ইমেলটা আপনি পড়লে বিস্তারিতভাবে জানতে পারবো আমরা।
কি লিখছেন কি তিনি দেখি আমি। আমার প্রিয় জন্মভূমির মতো ঈদ আনন্দ খুঁজে পায় না এই প্রবাসে, তার মানে উনি এখন বাহরাইনে আছেন, সারাদিন শুধু মানে দেশের কথাই ভাবছেন তিনি। কি আর করা, এটাই যে বাস্তবতা। নিয়তি যে আমাকে আজ প্রবাসে নিয়ে এসেছে, আমার মা, আমার সন্তান, আমার প্রিয় ডাকাতিয়া নদী, বেতার শ্রোতাদের এবং আমার প্রিয় প্রাণের স্পন্দন, ভয়েস অফ আমেরিকার জন্য আমার মন কেঁদেছে, সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভাই, শুভেচ্ছা রইল, দোয়া করব। আপনি প্রবাসে গেছেন, কাজ করছেন, আমরাও প্রবাসে রয়েছি। প্রবাসে আমরাও, আমাদের আত্মীয় স্বজন, আমাদেরও মা বাবা দেশে ছিলেন, সবাইকেই আমরা মনে মনে করেছি। সেই আনন্দ আমরা প্রথম দিকে পাইনি, তারপরে অনেক দিন বসবাস করার পর ছেলে মেয়ে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে এখানে প্রবাসে সয়ে গেছে। আমি জানি না যে আপনি কাজের জন্য নিশ্চয়ই গিয়েছেন বাহরাইনে। ও তাহেরা, এখানে কিন্তু বাহরাইনের একটা টেলিফোন নাম্বার আছে, বেশ, আগামীতে টেলিফোনে আপনার সাথে যোগাযোগ করব। অবশ্যই,
নিশ্চয়ই। আর প্রথম কয়েক বছর, কয়েক মাস তো খারাপ লাগবেই, আর মাত্রই ঈদ গেল, তো সবাইকে মিস করছেন, এটা তো খারাপ লাগাটা খুব স্বাভাবিক।
তো ঠিক আছে, বাহরাইনের ফোন নাম্বার আমাদের কাছে লিখে দিলাম, আগামীতে আপনার সাথে আমরা বাহরাইনের টেলিফোনে যোগাযোগ করব। ধন্যবাদ।
পরের ইমেলটি পাঠিয়েছেন মিজানুর রহমান, গ্রাম ও ডাক, মসিপুর, সাজাদপুর, সিরাজগঞ্জ থেকে লিখেছেন। উনি আমাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, তবে এখনো আমরা শ্রোতা বন্ধুদের কাছ থেকে ঈদের শুভেচ্ছা পাচ্ছি।
কারণ বাংলাদেশে তো পুরো সপ্তাহ ধরে, 10 দিন ধরে চলে, ঈদের আগে থেকে ছুটি হয়ে যায়, জামাতুল বিদা থেকে ছুটি হয় এবং তারপরে গিয়ে ঈদের 3 দিন, কিন্তু আবার বাড়ি থেকে আসতে মাঝখানে যদি আবার বৃহস্পতি শুক্রবার পড়ে তাদের ছুটির দিনটা সাপ্তাহিক, সেগুলো সব মিলে বেশ 10-12 দিনের ছুটি হয়, সেই জন্য ঈদের আমেজটা কাটতেও দেরি লাগে। তো আজকে আমাদের, আমার মনে হয় এখন উঠতে হবে, আর হাতে কোনো সময় নেই, চিঠিপত্রের জবাবের আসর তাহলে এখানে শেষ করতে হয়। তাই রে
শ্রোতাবন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। মিতালির আসর আজ এ পর্যন্তই।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্র জর্জিয়ার তিবলিসে সাম্প্রতিক অপহরণের ঘটনা এবং পরবর্তীতে আজারবাইজানে সাংবাদিক আফগান মুক্তারলির গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে জানায় যে তারা জর্জিয়ায় বসবাসরত আজারবাইজানি নাগরিকদের অপহরণ সম্পর্কিত রিপোর্টের দ্রুত, সর্বোত এবং স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, আজারবাইজান কর্তৃক মানবাধিকার সম্পর্কিত যে কোনো একজন বা সকলের কারাবাসের পর্যালোচনা ভাষা প্রকাশের অধিকার হরণ এবং অবিলম্বে সকলের মুক্তি প্রদান আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সঙ্গতি রেখে করাটাই অত্যন্ত জরুরি। এছাড়াও যুক্তরাষ্ট্র 25 মে তারিখে আজারবাইজানে পপুলার ফ্রন্ট পার্টির চেয়ারপারসন গুজাল বাইরামলের গ্রেফতারের ঘটনায় বিচলিত। সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, মিস বাইরামলেকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। লিখিত এক বিবৃতিতে পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নিভার্ট আজারবাইজান ও ওইসি নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে মৌলিক অধিকার চর্চার জন্য যাদেরকে কারাবন্দী করা হয়েছে তাদের সকলকে মুক্তি দিতে আজারবাইজান সরকারের প্রতি অনুরোধ জানান। মিস নিভার্ট বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত ঘনিষ্ঠভাবে কথিত অপহরণ বিষয়ে জর্জিয়ার নিয়া তদন্তের প্রতি লক্ষ্য রাখছে। যুক্তরাষ্ট্র আশা করে তদন্তটি হবে পরিপূর্ণ, সময়োচিত ও স্বচ্ছ।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
প্রথমে কলকাতা থেকে পাওয়া একটি রিপোর্ট। ভারতের সংবাদ সংস্থার সূত্রে বলা হয়েছে, নতুন দিল্লির হাউস খাসেতে জঙ্গিদের হামলার আশঙ্কায় সেখানে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। বিস্তারিত শুনুন পরমাশিস খোসরায়ের কাছে।
রেস্তোরাঁ ও কাফেগুলিকে বলা হয়েছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ক্রেতাদের দিকে নজর রাখতে, কোন সন্দেহভাজন নজরে পড়লে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে। ইন্টেলিজেন্স ব্যুরো জানাচ্ছে, হাউস খাসে বেড়াতে আসা বিদেশিদের টার্গেট করেছে এদেশে নিষিদ্ধ কয়েকটি জঙ্গি গোষ্ঠী। তাই শুধু পুলিশ মোতায়েন নয়, হাউস খাসে আসা যাওয়া করা মানুষজনের ওপর নজরদারি চালাতে তৈরি হয়েছে বিশেষ টিম। কারণ পুলিশের আশঙ্কা, রেকি করার জন্য জঙ্গিরা এখানে আসতে পারে। যে রেস্তোরাঁগুলিতে বিদেশিরা বেশি আসেন সেগুলি নিরাপত্তায় সব থেকে বেশি কড়াকড়ি করা হয়েছে। হাউস খাসে ঢোকা ও বার হওয়ার মুখগুলিতে লাগানো হতে পারে মেটাল ডিটেক্টর, পার্কিং এলাকাতেও মেটাল ডিটেক্টর বসতে পারে বলে জানা গেছে। গোয়েন্দারা জানাচ্ছে, জঙ্গি গোষ্ঠীগুলির স্লিপার সেলগুলি এই এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে জঙ্গিরা। বসন্তকুঞ্জের DLF প্রমোনাড মল তাদের সম্ভাব্য টার্গেট, এই কারণেই মলে বিদেশিরা আসেন নিয়মিত। মল ও আশেপাশের এলাকাগুলিতে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইরাকের সেনাবাহিনী মসুল শহরের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে গ্রহণ করেছে এবং ইরাক ইসলামিক স্টেটকে পরাজিত করার কথা ঘোষণা করেছে। রবিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ হায়দার আল আবেদি মুক্ত মসুল শহরে পৌঁছে গেছেন এবং এই মহান বিজয়ের জন্য বীর যোদ্ধাদের এবং ইরাকি জনগণকে অভিনন্দন জানিয়েছেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রবিবার কিয়েভে তার প্রথম সরকারি সফরের সময় বলেছেন যে যুক্তরাষ্ট্র রাশিয়াকে বলেছে পূর্ব ইউক্রেনে সহিংসতা হ্রাস করার লক্ষ্যে তাদেরকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর টিলারসন ওই মন্তব্য করেন। পূর্ব ইউক্রেনে সংঘাত অবসানে এবং ব্যাহত সংস্কার প্রচেষ্টায় সমর্থন দেওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদানের বিভিন্ন উপায় নিয়ে টিলারসন ও পোরোশেঙ্কো আলোচনা করেন। একটি নামকরা পত্রিকার সংবাদে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে কম্পিউটার হ্যাকাররা যুক্তরাষ্ট্রের পারমাণবিক ও জ্বালানি উৎপাদন কোম্পানির নেটওয়ার্কে প্রবেশ করেছিল তারা রাশিয়ার সরকারের পক্ষে কাজ করেছে। শনিবার দিনের শেষ ভাগে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় জানানো হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বলেছেন তারা নিশ্চিত হয়েছেন যে ওই হ্যাকাররা রাশিয়ান সরকারের জন্য কাজ করেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলের অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। রবিবার দুপুরে সরকারি বাহিনী এবং বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হয়। চীনের নোবেল শান্তি পুরস্কার জয়ী উন্নত চিকিৎসার জন্য ভ্রমণ করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ব্যাপক দাবানলের মোকাবেলা করছে অগ্নি নির্বাপক কর্মীরা। ওই রাজ্যের তাপমাত্রা রেকর্ড মাত্রায়।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকা ছিলেন মাইকেল ডুবেন্সকে। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.